عارف بالله حضرت مولانا شاہ عبد المتین بن حسین دامت برکاتہم کی صاحب جھلکنور ڈھاکہ حضرت کے سار ملوان نصیحت کشت جنو دیدی تو حضرت کچھ
জিন্দগি কাজের এক একটা বিশ্বাস মূল্যবান حکیم الامت مجدد ملت مولانا شاہ صدر دھانوت رحمت اللہ علیہ بولیں, زندگی کا ایک ایک لمحہ قیمتی سرمایہ ہے. جیبوں نے ٹیکٹ کا بہت تو بہت دامی شوق کو بڑا مروا رسول اکرم صلی اللہ تعالی وسلم سے ایک مانوس بولو الحمدللہ مسلمان اتنا کوٹھا ایت مروان الحمدللہ سب پرشنسا آسل الحمد شبد ارتھ نا بھاشار دربلتا اکمتا এটার কারণে আমরা এরকম বলি যে আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহ, প্রশংসা আরম্ভ হল মাধ্যম. হ্যাঁ, আপনি ভালো মানুষ এটা প্রশংসা, এই নদীটা সুন্দর এটা প্রশংসা, এই গোলাপ সুন্দর এটা প্রশংসা, কিন্তু আল্লাহ যে সুন্দর এটা কি বলবে? এটা আরবি হল হামদু মাধুর নাম, কি কথা বললেন? এজন্য হামদ মানে এই না সব প্রশংসা আল্লাহ, হামদ মানে যত সুন্দর পূর্ণ উন্নত পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ আকর্ষণীয় এবং অলক্ষর চিরস্থায়ী গুণাগুলি হওয়া সম্ভব সবটা হে প্রিয় শুধু আপনার সবটাই শুধু আল্লাহ. আর একদম পুরোই দোষ নেই, কোন ভূত নেই, কোন ত্রুটি নেই, কোন কমতি নেই, কোন ঘাটতি নেই, চুল পরিমাণ কিছু ধুলি মলাও নেই যে মহাসত্তা তিনি আল্লাহ. এতটা তিনি পূর্ণ এবং এতটা পবিত্র, এই পূর্ণতার পবিত্রতা এই সৌন্দর্য সমষ্টি এর বর্ণনার নাম হাম. কি কথা বলেন? আলহামদুলিল্লাহ যখন বলে বান্দা এইটুকু এত দামি রসুলে পাক সাল্লাল্লাহু বলেন যে এইটুকু বলল মিজান পাল্লা এর নেতৃত্বে সম্পূর্ণ জিনিস বলল সুহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলল এটা সাত আসমান জমিন পুরো পৃথিবীটাকে একদম ভরে দেবে. এইটুকু আমার এত দাম জিন্দগি তার কত দামি কাজের জন্য বলল সাত আসমান সাত জমিন থেকে ভারী আনবে, কাজ করলে কাজ হবে, কাজটা করলে খালি সময় নষ্ট হয়। আমার স্থান এশিয়ার বিখ্যাত হুজুর হযরত হাফেজ হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদের দাওরায়ে সওগাতের শেষে বললাম, হুজুর একটু নসিহত করছেন, হুজুর বললেন যে হর ওয়াক্ত আল্লাহ কো ইয়াদ করো, হর ওয়াক্ত জিকির করো, হ্যাঁ প্রতিটি মুহূর্তে আল্লাহর জিকির থাকে, এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলবার হিসাব কিতাব আমরা দুনিয়াটা তো বুঝি ভালোই অনেকে, তো আখেরাতের হিসাব খেয়াল থাকে না, করাও হয় না, বুঝিও যারা বুঝে তো তারাও অধিকাংশই বুঝেন। যেমন যে মানুষ মনে করে যে গাউসে আজম আমার আমল হওয়া, বাইরে পুস্তায় বড় আমল হওয়া, আমি অফিসের একজন অফিসার কলম এখানে লিখি আর তো কিছু করি না, আমি একজন ব্যবসায়ী দোকানে বসে থেকে আমার তো কোনো কাজই নেই, আমি দেহদার অকর্মা দুনিয়াদার, এরকম মনে করেন না মানুষ? কোন মানুষ নিজেকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা, বেকার মনে করা, আল্লাহ নিকট দোষী মনে করা, আল্লাহর কসম সারা দুনিয়ার সকল নকল আমরা চেয়ে পাবে, আর একজন সারা দুনিয়ার সব জায়গা মানুষ কয়েক কোটি কোরআনের খতম, কয়েক কোটি মসজিদ বানিয়েছে, কয়েক কোটি মাদ্রাসা দিচ্ছে, কয়েক কোটি মোবাইল ছাপায় ফি বিতরণ করছে, কি কথা বলবেন? কয়েক কোটি আলেম গাউস মুজাদ্দিদ ইমাম আফদালকে হাতিয়া তোবাদিয়ার বাড়িঘর বানায় আরামের ইন্তজার করে দিচ্ছে, কিন্তু সে মনে করল যে কত কিছু করলেন, কমবে কি, সব ধ্বংস, সব ধ্বংস, এক বিন্দু থাকে নাই, কালকে আমার কপালে আছে শুধু ভাবছ না আজাব শাস্তি বেঁচে আর কোন কিছুই কপালে নেই। কি কথা বলছেন? আর একজনে সারা জীবন অন্যায় কাজ করছিল, এখন মাত্রই অনুভূতি যাচ্ছে, এগুলো কি করলাম, হায় সর্বনাশ, হায় ধ্বংস, হায় বরবাদ, কোন সুখ না বিপরীত আর করবো না, যে কটা দিন আল্লাহ নিঃশ্বাস রাখছে আর কোনদিন করবো না। এই পশুর কাজ, এই নাফরমানের কাজ, এই অকৃতজ্ঞের কাজ আর করবো না, আর এই জীবন না। এর ভিতরে মালাকুল মওত হাজির, ইন্তেকাল হয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকিমু মিনাল যাম্বি কামান লা যাম্বা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো যার একটা গুনাহ নাই, আল্লাহ পাক সেই মর্যাদা তাকে নসিব করে দেন। লোকটা গেল দুনিয়া থেকে, সারা জীবন ছিল গুনাহগার, মরতে সময় একদম নিঃশ্বাস হয়ে দুনিয়া থেকে চলে গেল। নজর তু তো বস আপনার কাম কর, সদা লগাই যা, হে মুসলমান তোমার ভাব অন্যায় থাকুক, অপরাধ থাকুক, ভুল হয়ে গেছে, নফসের ধোকা, শয়তানের ধোকা,
পিছনে ওঠো, কি খসখস করতে থাকো, যাও আরো পিছনে যাও, সুস্থভাবে বসো না ভাই।
হ্যাঁ, কি বলতেছিলাম, আপনিও ব্যস্ত, আপনার মোবাইল নিয়ে
না শুনতেছিলাম,
কেন মোবাইল হাতে গেছে, কি মোবাইল হাতে নেওয়ার কি প্রয়োজন বলেন, কথা বলো, কেন মোবাইল হাতে গেছে বলেন না কেন, হ্যাঁ মানুষদেরকে ওয়াজ কর, নিজে উল্টা কর, মোবাইল বন্ধ কর, ক্ষতি ক্ষতি সব না ক্ষতি কর, ক্ষতি নিজে কেউ বন্ধ করবে, আমার ওয়াজ কর, ওয়াজ করার লোক ভোগ পাওয়া যায়, কাজ করার লোক কোথাও পাওয়া যায়, হ্যাঁ ছোকরা করার মতো বসে বসে মোবাইল টিপতেছে, কালো দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে পাখি দায়ী তো সে এখনো পুরো অনেক ভেজাজ রয়ে গেছে, সে সাধারণ মূল্যে খাওয়া গায়ে করছে, বুড়া মানুষের নসিহত বেকার, সে স্যার বয়স কত, চল্লিশ হয় না, ও হো বুড়া চল্লিশ বছর আগে তো রোগী হ্যাঁ, সে সাধারণ মূল্যে বলছেন, সে স্যার হোমে আসিদ জট মেজাজ তোর ভাগ স্থিতি নগর, যে তোর চল্লিশ বছর বয়স হল এখনো পুরা মনের বেজাজ তো ছোট না, মানে সেই দাব সেই বিকল্প সেই উদাসী, হ্যাঁ তো তু হো কিসি বিহার মে মামলা আছে নাও লাগা, আর একবার জিজ্ঞেস করলে না পারলে খারাপ রব প্রদীপ সাহ, হ্যাঁ পিড়ি মুড়ি দিয়ে কিসে দেব গান গাওয়ার নাম, পিড়ি মুড়ি দিয়ে বাঁকাকে সোজা করেন না, টেড়াকে সোজা করেন না, যে সারধারে ছয়টার করছে যে তবা আর তারপর সরিষার তেল দিয়ে এই শয়তানি ঝুলে গেল, কি কথা বলছেন, হুজুর হলে কি হয়েছে তার শয়তানি তেল করে হুজুর হওয়া, এইটা হল আসল বিষয়, যেটা মানুষকে কেউ বুদ্ধের মজা দেবে, হ্যাঁ তাদের কাজ করে হাম খুদা খাওয়াই তো হাম খুদা আয়ু, তুমি মা বাবা চাও, মা বাবা হতে চাও, বলিয়া বা হতে চাও, কি বলতে করো না, নিজের সন্তানের বলবে বাচ্চা শিক্ষিত লোক তুমি, ভদ্রলোক তুমি, এবাবতের রং এটাকে বল, ইব্রাহিমের হযরত ইব্রাহিমের সন্তান এইরকম চরিত্রের এরকম লোক রঙের লোক হয়, নিজের সন্তান গালাগালি করে হারাম জাদা, হ্যাঁ বহু ভদ্র লোককে দেখা যায় হারাম জাদা বলে, এদের জঘন্য অভদ্র একটা গালি এটা প্রমাণ করে, আর অন্তদামণি তো জানো সন্তান, নিজ সন্তানকে এত নিম্ন ভাষায় গাড়িত, তোমার স্বভাব এতটা অপবিত্র হয়ে গেছে কথার দ্বারা, সারা দুনিয়ার গোবর গালে লেপতে যতটা না পাবিত তার চেয়ে না পাবি হয়ে গেছে জবাব। এটাকে ধোয়ার একটা তরিকা, এই অপরাধ থেকে এতটা মুক্ত করো জীবনে আরেকবার উচ্চারণ করবো না। এক নম্বর, দুই আল্লাহর কাছে মাফ চাও। নম্বর তিন, এই সন্তানের সঙ্গে এরকম ভালো ব্যবহার করো যাতে অন্তরটা খুশি হয়ে যায়, অন্তরের ব্যথাটা দূর হয়ে যায়। কি কথা বলবে? এই আমি থেকে পবিত্র করেছে ঘরের মানুষ বাপ হইতে শিখে আজ পর্যন্ত। বাপ মনে করে গালি দিতে পারলে, স্বামী মনে করলে মারতে পারলে, অমুকের মাত্রা তুমি পর্যন্ত বলতে পারলে, এবং শক্তিশালী মনে করে জুলুম করতে পারলে, হ্যাঁ শিক্ষিত মনে করে কলম দিয়া খুচরা আরেকজন সম্পদ লুণ্ঠন করতে পারলে। আমার এগুলো কি জিনিস? আর মুসলিম মান সালিম আর মুসলিম ও বিল ইসলাম বেয়াদি, ইসলামের ঠান্ডা অপত্র উড়ে ওই জীবনের ওই ওই লোকের জীবনে, যার জবান এবং হাত, যার দেহের জুলুম অত্যাচার নির্যাতন থেকে আরেক মুসলমান আরাম থাকে, ইরা পদ করে। তোমার জীবনে ইমানের রং আছে, তুমি ইমান বলা তখন প্রমাণিত হবে যখন তোমার চরিত্র, তোমার ব্যবহার, তোমার জীবন, তোমার আচরণ, তোমার গুণাবলী সমাজের লোকদের অন্তরে এতটা স্বীকৃত, এতটা সুপ্রতিষ্ঠিত হবে যে মানুষজন তোমার প্রতি পূর্ণ একশত এই পরিমাণ আস্থাশীল হবে যে এই লোকের দ্বারা আমার ধন, আমার সম্পদ, আমার সম্মান, আমার দেহ, আমার জীবনের একচুল পরিমাণ ক্ষতি হওয়া সম্ভব না। কি বলার জন্য? এইরকম মানুষটাকে মুমিন বলে, এইরকম মানুষটাকে মুসলমান বলে। আল্লাহর কসম, এই চরিত্র যার পয়দা হয় তাকেই বলে। কি হলো আজকে মুসলমানদের? ইসলামের চর্চা নেই, ওয়াজ হচ্ছে খালি, এই ঘটনা সেই ঘটনা, এই আলোচনা এই কিসা। একজন রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হয়েছে পড়ার জন্য, সে তার রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রের কাছে খালি 30 মাসের বয়া, হ্যাঁ খালি 5 মাসের বয়া। আমরা মুসলমান, আমাদের পুরো জীবনটা বিন্দু বিন্দু আল্লাহর কোন বন্ধু হওয়ার মতো আপনার আচরণ, অনুভূতি, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি এবং এইরকম স্মৃতিকের চর্চা, আমাদের ব্যস্ত থাকা, লিপ্ত থাকা, দায়িত্ব কর্তব্য সেটা নাই। যারা আমল করে তাদের অবস্থা এই আজকে আমাদের, যে আমল করে এই মসজিদে বাইরে আসলে আমাদের জীবন দেখলে একটা কাফের পর্যন্ত লজ্জা বোধ করে। হ্যাঁ মুসলমান জিকির করতেছে পাগলের মতো জিকির করে, এমন যে কোনো কাফের মসজিদ দেখলে বলবে যে আমি ইসলাম গ্রহণ করবো না। যে জিকির বলার এরকম হবে কেন? কি কথা বলেন? মসজিদ বলার এরকম হবে কেন? নামাজও করে, জিকিরও করে, ভালো আমলও করে, ভালো কাজের জন্যও করে, কিন্তু সেই লোকের দাড়ি অপরিচ্ছন্ন, বিশাল চোখের ভিতরে ময়লা, টুপি একটা 10 বছর যাবত ধুই নেয়, এত কালো দাগ পড়ে আছে, দাঁতের ভিতরে ময়লা, পান খেয়ে এগুলোকে সব কালো জাম বানায় রেখেছে। এটা সুন্নত তরিকা, এটা ইসলাম, এটা প্যারাবি মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। স্বামী স্ত্রী দুজনের দাঁত সবগুলো কালো জাম হয়ে আছে, এটা কোন সুন্নত? এটা কোন ইসলাম? বল পার্থক্য আমাদের এগুলোকে পরিষ্কার করার কাজ। এইরকম এটা ইসলামী জিন্দিগি বলে, এটাকে মুসলমানের জিন্দিগি বলে। এই দাঁত দিয়ে যদি দুজনে ইউরোপ আমেরিকা যায় দেখলে বলুন সেটা বলে কি বলে, আমরা ভারতের মুসলমান, এটা আমাদের ঐতিহ্য। এটা কি ছিল ঐতিহ্য? পান খেয়ে দাঁত পরিষ্কার করতে হয় না? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঘর বাড়ি আজ আজকে পর্যন্ত পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। আর মুসলমানের ঘরে গেলে পুরা ঘর অপরিষ্কার, মাকড়সার জাল, ময়লা, আবর্জনা, ঘরের চতুর্দিকে নানান রকমের পোস্টার লাগানো, যে কোন তরিকা? দেখে শূন্য তরিকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ থেকে তারা বিচ্ছিন্ন এবং দূরে, সেই ইহুদি খ্রিস্টানদের জীবনের এই নোংরা অংশ হয় ঘর বাড়ির আশপাশকে তারা নোংরা বানায় রাখে। এবং এটার জন্য যে মেথড পদ্ধতিতে থাকে, পেশাব পায়খানার দুর্গন্ধে ডুবে থাকার কারণে ঘর বাড়ির আশপাশও ডুবে থাকা, আবর্জনা একদম ঘুরে থাকা, তা অস্বাভাবিক কিছু না। অন্তরে আল্লাহর প্রতি তার বিশ্বাস নেই, যে অন্তরে আল্লাহর প্রতি ইমান নাই, বিশ্বাস নাই, ইমানের নূর নাই, আর শাহ আলমের সঙ্গে যে অন্তরের সম্পর্ক নাই, ভালোবাসা নাই, ভক্তি শ্রদ্ধা নাই, আল্লাহ পাকের শাহের সঙ্গে হৃদয়ের যে অন্তরে বন্ধন নাই, সেই নোংরা, সেই অপরিচ্ছন্ন, সে অমার্জিত, সে অপবিত্র, সে নিম্ন নিচু, অন্তরে রুচি নিচু হওয়া স্বাভাবিক। কাজেই ভিতরটা নোংরা, সেজন্য দেহ নোংরা, সেজন্য ঘরও নোংরা, হাড়ি পাতিলও নোংরা, ঘর বাড়ি নোংরা, আশপাশও নোংরা। কি কথা বলছেন? যে কুল্লি নাইন তারা সৌদি মাস নিয়ে বর্তনে পাত্রের মধ্যে গ্লাসের মধ্যে দুধ থাকলে ঢালে দুধ পড়বে, পানি থাকলে পানি পড়বে, আর পেশাব থাকলে ঢালে কি মধু পড়বে, দুধ পড়বে, পেশাব পড়বে। মুসলমানের অন্তরে ইমানের দরিয়া থাকে, নূরের দরিয়া থাকে, পবিত্রতার দরিয়া থাকে, আল্লাহর প্রতি তাদের দরিয়া থাকে, ভগবতের দরিয়া থাকে, এজন্য তার চোখে পবিত্রতা প্রকাশ পায়, অপবিত্র কাজ সে করবে না, ভিন্নের দিকে সে দেখবে না। এই জবান এর দ্বারা পবিত্রতাই ঝরবে, ভিতরে নূর, জবানের দ্বারা নূরের কথা, পবিত্র কথা, পবিত্র আলোচনা, পবিত্র ব্যক্ত, পবিত্র শব্দ এবং সুগন্ধময় শব্দ এবং কথা এটা উচ্চারিত হবে, আলোচিত হবে, গঙ্গা নোংরা নিচু এবং ঘৃণিত অপবিত্র দুর্গন্ধময় কথা পবিত্র মনের রূপ থেকে কিভাবে বাইরে হতে পারে, অপবিত্র কথা বলবে হতে পারে কঠিন গুণা। তো মুসলমানের অন্তর যেহেতু পবিত্র, এজন্য অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র, ভিতর পবিত্র, বাইরে পবিত্র, ফের পোশাক পবিত্র, পবিত্র, মার্জিত, পরিচ্ছন্ন, সুন্দর, আকর্ষণীয়, কম দামের পোশাক পরলেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। অনেকে দাড়িতে দাড়ি আশ্রয় না, তেরো দেন দাড়ি খসখসা, হ্যাঁ মনে হয় যে আপনার সন এইরকম মনে হয়েছে। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান কানা লাহু শারুন ফালইউসলিম, যদি যারা আরবি পড়েন নাই, এরপরে কোরআন হাদিস পড়েন নাই অথবা পড়লে বুঝেন নাই, তো তাদেরকে কি বলা? অনেক লোক আছে আরবি জানে, কোরআন হাদিস বুঝে না, কিন্তু এরা কোরআন হাদিসের তাদের অনেক ভাড়াবাড়ি করে, এইটুকু ভরসার উপরে, ধারণার উপরে, এই অহংবোধের উপরে যে আমি আরবি বুঝি, আরবি বুঝলেই কোরআন হাদিস বুঝবে এটা হওয়া জরুরি না। যাই হোক, এটা আরেকটা পাওয়া যেতে, এদিক দিয়ে আমার লম্বা হয়ে যাবে, আমি তো ইসলাম নিয়ে আলোচনা করতে চাইতেছি। মান কানা হুশারুন ফালইউসলিম, প্যারাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারই চুল আছে সে যেন এটার যত্ন করে, হ্যাঁ ইসলাম এটাকে নষ্ট না করে, অসুন্দর না করে, অগুছাল না করে এবং ময়লা যুক্ত না করে, হ্যাঁ তো ইসলামের যত্ন নেওয়া, যে এদের কেমনে যত্ন নেবে, এদের ব্যাখ্যাকারীরা বলছেন যে তেল দেবে আশ্রয়, মেয়ে মানুষ দিলে মাথার চুল আশ্রয়াবে, মাথায় তেল দেবে, পুরুষ তার মাথার চুলে গাড়িতে তেল দেবে আশ্রয়াবে, গুছায় রাখবে এবং দাড়ি, দাড়িকে দাড়ির মতো রাখবে, মুসকে মুসের মতো রাখবে। অনেকে মুস রাখে, এটা সুন্দর বর না অসুন্দর বর এটা তার লোকদেরকে জিজ্ঞেস করে, যাদের চোখে এখনো আলো আছে তাদেরকে জিজ্ঞেস করেন যে এটা কি সুন্দর বর মনে হয়, এটা কি অসুন্দর বর মনে হয়, রাঙ্গা মাটি মনে হয় না, কোন মাটি মনে হয় এটা, এইভাবে মুস রাখা, মুস রাখা পুরো ঠোঁট ভেঙে দিচ্ছে, একজনের ঠোঁট এত সুন্দর যে গোলাপ ফুলের সৌন্দর্যের সৌন্দর্যকে হার বানায় দেবে, আরেকজনের ঠোঁটকে বিরাট মুস দিয়া তোমাকে আল্লাহ বানাইছে মান, তুমি এটা কি হয়েছে যে গোলাপ পরিষ্কার না পরিচ্ছন্ন না, হ্যাঁ লাভ আছে, দাড়ি আছে, দাড়ি এত লম্বা অনেকে প্রায় নাভি ছুঁচ্ছে অবস্থা, আর মনে করে আমার দাড়ি লম্বা, আমার বুজুর্গিও লম্বা, আমার ঘরের দাড়িও লম্বা, কি মুসিবত মুসলমানদের কি, হ্যাঁ ইসলাম সম্পর্কে এত অজ্ঞতা, এত ভীষণ অজ্ঞতা, ওই সকল মানুষ যারা কিছু কাল অল্প স্বল্প এদের তারা শিখছে, কিন্তু কোরআন হাদিসে ব্যাপক জ্ঞান আমরা চর্চা করি না, দশ দশ হাজারের মধ্যে দাড়ি লম্বা হয়েছে, অথচ কোন ওলি আল্লাহ, কোন আব্দাল, কোন ভারত, কোন মুজাদ্দিদের জন্য সম্ভব না। পেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একজন সাহাবীর চেয়ে বড় আমল হওয়া, বড় ইবাদত করা হওয়া, বড় নূর বলা হওয়া, বড় বড় নেকি বলা হওয়া, বড় স্টেজ বলা হওয়া, বড় কুরসি বলা হওয়া, বড় জান্নাত বলা হওয়া। এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন আমি যে হক, যে নূর, যে হেদায়েত, যে আদর্শ, যে জ্যোতি, যে কল্যাণ এবং যে আলোর ভান্ডার নিয়ে আসছি, এটা পুরাটা আমার সাহাবীদের জীবনকে এতটা আলোকিত, জ্যোতির্ময় এবং সাফল্য মন্ডিত বানিয়ে দিছে, এদের যে কোনো একজনকে অনুসরণ করলেই জান্নাত পর্যন্ত সে
পৌঁছবে।
এটা আমাদের কাছে পরিষ্কার, কারো কাছে পরিষ্কার না হলে বলবেন কি আপনার কষ্ট সেটা শুনতে চাই। এটার যে জন্য যে জবাব আমি আপনাকে প্রথম জিজ্ঞাসা করবো, সিয়াতি ইমান আছে কিনা, ইসলামকে মানেন কিনা, এরপরে উত্তর দিব ইনশাআল্লাহ। কিন্তু যে বলবে আমার সিনাতে কোরআনের প্রতি ইমান নেই, নবীর প্রতি ইমান নেই, তার সঙ্গে কোনো কথা নেই। যে বলবে আমার সিনাতে ইমান আছে, আমি মুসলমান, আমি কোরআন মানি, আমি নবীকে মানি, তার জন্য জবাব দিতে আমার দুই মিনিট লাগবে ইনশাআল্লাহ। মানা না মানা তার ব্যাপার, কি ভাই কোথাও জন্যে। হ্যাঁ, আমাদের অনেক আগে মানুষ খামোখা ঝগড়া করতে থাকে, যারা সাহাবিদেরকে মানে না তাদের উৎসাহ করে তাদেরকে নিয়ে এত ঝগড়া করার দরকার কি, সংক্ষেপ কথা কি কথা বলবে, ব্যাগুদের সঙ্গে অল্প সময় কাটাচ্ছে, বুধমানের সঙ্গে দীর্ঘ সময় কাটা। ঈসা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ রিসেন্ট ঈসা আলাইহিস সালাম দ্রুত তরে এরকম ছুটতেছিলেন, ওখান থেকে পালিয়ে যেতেছিলেন, লোকজন হতভম্বদে কোন হাবিব হুজুর কোন নিজামত দিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে, মানুষ হতবার হতাতে ব্যবহার কি হুজুর হল কি, তিনি যখন এরকম দৌড়েন তো আরো আশ্চর্য হওয়ার কথা না। লোক তো ছুটে গিয়ে বলল যে হজরত আপনি এরকম দৌড়াচ্ছেন কেন, তিনি বললেন যে এক আহমকের সঙ্গে দেখা হয়েছে। আহমক কি, এটা আল্লাহ আজাব এবং কহর, এই কহর আলমকে সংস্পর্শে থাকতে না, এজন্য দ্রুত আম করে দিচ্ছি এখান থেকে, কি কথা বলতে নেই, কহর আলমকের সঙ্গে থাকতে নেই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এত বড় সম্মানিত করেন, আর যার মস্তিষ্কের অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং কথা এই মস্তিষ্ককে একটু কম্পিত করতে পারলো না, নতর করতে পারলো না। এই লোকটার মন এত পাথর, আল্লাহর নবীর ভাষা তার মনকে বিগলিত করতে পারলো না। এইরকম কঠিনের সঙ্গে আপনি আমি কথা বললে আপনার আমার কথা তার মনকে বিগলিত করা কিভাবে সম্ভব, কেন সেখানে সমরস্থ করতে যাবে। একজনে তার সাত লাগে দেখলাম যে বরিশাল শহর একবার এক বিশাল খালের মতো আছে না, কাউনিয়া না কোন দিকে খালের মতো, তো যে পানি যায় ময়লা নোংরা পেশা বৃষ্টি অবস্থা, এর ভিতরে দেখলাম যে বিশ ত্রিশটা ছেলে মেয়ে ডুবাইতেছে, লাম্বা গোসল করতেছে, সাঁতরাইতেছে আস্তে আস্তে। আপনারা এখানে যারা আছেন যাবেন তো ওখানে ডুবেছে, যারা বলছে পেশাবে ডুবাইছে ডুবুক, কিন্তু আপনার তো সম্ভব না, আপনি তো পদ্মা ছিলেন, দাদরা তোরা ছিলেন, আপনি কিভাবে কি জন্য যাবেন যে পেশা পায়খানার ভিতরে ঢুকছে, যে ইসলামের পবিত্র পদ্মা, ইসলামের পবিত্র মেঘনা, ইসলামের পবিত্র সাগর মহাসাগর প্রশান্ত মহাসাগরকে যারা চিনে এবং ইসলামের মহা সাগরের নূর যাদেরকে আকৃষ্ট করে পাগল করে বিভোর করে, তারা কেন নোংরা পথে যাবে, তারা কেন নিচু পথে যাবে, কেন নিজের বরবাদ পথে যাবে। আমাদের তো উচিত যারা জমজম খায়া অভ্যস্ত লোনা পানি সে মুখে দিতে আগ্রহী হবে, যে ব্যক্তি জমজম পায়ে অভ্যস্ত সে লোনা পানি খাবে, যে ব্যক্তি যুগ যুগ ধরে বাদশাহ তাকে কেউ বলবে স্যার আপনি কি পুলিশে চাকরি নেবেন, বাদশাহকে তুই কথা বলবে। এক বৃদ্ধা মহিলা রাস্তা দিয়ে বেঁচেছিল, এক ওসি সাহেব দূর হয়ে গিয়া বেচারাকে টাকা দিয়ে দিছে, দেন মা কিছু কিনে খাই, আল্লাহ বাবা তোমার বাবা আল্লাহ তোমার দারোগা বানাই প্রচির জন্য তো হ্যাঁ বাবা রে আল্লাহ তোমার দারোগা বানাই
কি উপরে ধারণার বিছানা কথা বলার জন্য তো মাথায় বুদ্ধি থাকে
যার ভিতরে আলোক জ্ঞান নাই জ্যোতির্ময় বুদ্ধি নাই বিবেচনা নাই বিচার শক্তি নাই তার সঙ্গে আপনি ঝগড়া করে আপনি কোথায় করে বুদ্ধিমান তাকে বলেন যে ঠিক নাই প্রেরণা আপনার তা মানি আচ্ছা বাবা ওই গা খা তবাহুল যাই লু না কালু সালাম কোরআন বলে রব্বুল আলামিন শিক্ষা দেন হে আমার দেওয়ানা হে আমার প্রেমী তোমার কাল হল উজকুরুল্লাহ জিকরান কাসীরা আসবিহুহু বুকরাতান ওয়া আসীরা আমি মাওলাকে নিয়ে সর্বদা ব্যস্ত থাকা আমার জিকির করো আমার বন্দেগী করো আমাকে ডাকো আমার সঙ্গে কাঁদো আমাকে ভালোবাসা দাও মহব্বত দাও শ্রদ্ধা এবং ভক্তি দাও হ্যাঁ আমাকে নিয়ে ব্যস্ততা আমাকে নিয়ে দেশের ব্যস্ততা এটা থাকবে তোমার জিন্দগি এটাই তোমার বন্দিগি এটাই দিবে তোমাকে জান্নাতে এবং এটাই পৌঁছাবে তোমাকে মর্যাদার উচ্চ থেকে উচ্চতর আসনে সেটা বাদ দিয়ে তুমি আর তার কোনো শুনে কর না কি দরকার কই করতা কই জিতা হি রাহা এস আপনা কাম করতা হি রাহা কে বলল কে বাঁচল কে ঝগড়া করলো সেগুলো দেখার আল্লাহর জীবনের সময় কোথায় হ্যাঁ ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি জিকিরে ছিলেন হাকিম রহমত কুদরতুল মিল্লাহ মাওলানা আসাদ আলী খান রহমতুল্লাহ আলাইহিস যে এক লোক আসছেন অপরিচিত বলল আসসালামু আলাইকুম হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জিকির জিকির মজবুর হয়ে গেছেন আল্লাহর জিকিরে আল্লাহর ধ্যানে আল্লাহর গুণগানে মজবুর হয়ে গেছে সেই জবান কত মূল্যবান যা আল্লাহর গুণগান করার তার ধন্য হয়ে আছে নবীর জবান কি মূল্যবান না ধীরিত ফেরাউনের জবান কি মূল্যবান না ধীরিত আবু লাহাবের জবান মূল্যবান না নিহায়েত নম্র নিচু তো ফের আবু বকর সিদ্দিকের জবান যে জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারিত হয় আল্লাহু আকবার উচ্চারিত হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চারিত হয় সে হযরত আবু বকর জবান কতটা দামি যে হযরত বিলালের জবান কতটা দামি সেই দৃষ্টি কত মূল্যবান যে দৃষ্টি আসমান থেকে আল্লাহ পাকের রূহ দেন যে আত্মা কত দামি যে আত্মা এই নমরুদের জীবন না নমরুদের অনুভূতি না ফেরাউনের চরিত্র না ফেরাউনের চিন্তা চেতনা না যে আত্মা এই বিশাল ও আসমানের মালিকের প্রতি শ্রদ্ধা লালন করে ভক্তি লালন করে ভালোবাসা লালন করে সে আত্মা কত মূল্যবান কত দাম মাওলানা জালালুদ্দিন রহমত রায় বলেন আর কোথা তসমে কে আগিয়ানে উস বলে গুমান দিকে আগিয়ানে উস সে চক্ষু কত মূল্যবান যে চোখ থেকে অশ্রু ঝরে তো প্রিয় মাওলার জন্য ঝরে সে হৃদয় কত দামি কত মূল্যবান যে হৃদয় আগুনে জ্বলে তো মাওলার প্রেমের আগুনে জ্বলে এই বস মহব্বত তাই না আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণ দান করে আমাদেরকে আল্লাহর বন্দী করার প্রতীক দান করে আমার কি হলো আজকে মুসলমানদের যে মুসলমানরা মুসলমানকে ভালোবাসতে পারে না মুসলমান মুসলমান থেকে দূরে আল্লাহ আমাদেরকে সব গুনাহ থেকে মুক্তি দান করেন সব গুনাহ থেকে মুক্তি দান করেন সব দুর্বলতা থেকে আমাদেরকে মুক্তি দান করেন আমি বলতেছিলাম যে অনেক আমল এমন আছে যে আমলের প্রতি আমাদেরই খেয়াল নেয় কিন্তু রব্বুল আলামিনের পুরাই সে আমলের মূল্যায়ন আছে যে আমার বন্দা নিজেকে তুচ্ছ ভাবে একজন হজ করে আসলো হজ করে এসে দোকানের নাম দিছে আল্লাহ ফার্মেসি কি কথা বলতে কি মুসলমান মানুষ আরম্ভ করে তার একটা সীমা আছে হজ করে এসে ভোর বেলা রাত্রে বাইরে সালাম আলাইকুম সালাম আলাইকুম কি গো না আসলাম ভোর বেলা বলতে ভোর হজ করে আসে বড় পাগল ভুল করব থাকা তোমাকে হজ করতে দিতে ছিল কে তুমি তো সেই ব্যক্তির মতো যে বিশাল বড় ধন সম্পদের মালিক যে দশ বিশটা গোড়া অংশ ভর্তি ধানে চাউলে গমে গোড়া উঠে এবং মসুরের ডালে সব ভর্তি হাজার হাজার গম কিন্তু এমন বুদ্ধিমান যে দুনিয়াকে দেখানো দরকার যে আমার বিশাল গোড়া আছে কিন্তু কে দেখবে কে দেখতে আসবে এজন্য মিয়া ওদের ভিতরে আগুন লাগাই দিচ্ছে তুলছে দরবারটা ঘুরাও, হাজার হাজার ধান চাউল এবং গম যখন ফুটতেছে দূর দূর পর্যন্ত আকাশে ধোয়া উঠতেছে, হাজার হাজার লাখ লাখ মানুষ আসছে, কি ব্যাপার? এক এক গুলাতে হাজার হাজার মন ধান চাউল গম কোন কবিতা সাহেব বাপরে, এইটুকু বক্তৃতা আর সাববার শোনার জন্য গুড়াউল আগুন লাগাইছে। আহম্মক কোথাকার, হজ দ্বারা মানুষ আল্লাহ পর্যন্ত করছে, আর তুমি হজ প্রচার করতে গিয়া তোমাকে জাহান্নাম পর্যন্ত করছে। এটাকে মূর্খতা ছাড়া, অজ্ঞতা ছাড়া, জাহালত ছাড়া, দেবপতি ছাড়া আর কি বলা সম্ভব? এই সাহেব স্থান তো আহম্মককে দেখা সেখান থেকে পালাই গেছে, এগুলো আহম্মক না। নিজের চাকরকে বললেন, শোনো ওই যে গরম থেকে না ঠান্ডা করা যেটাকে কি এটা মাথা লম্বাছে সেই সুরাহি থেকে আমার মেহমানকে জোর করে দেবো না, তো ফ্রিজ ছিল না, সেই সুরাহি থেকে আমার মেহমানকে জলদি ঠান্ডা করে দাও, যে সুরাহিটা আমি প্রথম হবে সময় মদিনা ফিরতে নাছিলাম। চালাকির ভ্রম দেখেন, অনেকে অতি চালাক মনে করে যে আমি খুব বুদ্ধিমান, যাহে গোলাকার মনে করে বুদ্ধিমান। আল্লাহর কাছে তোমার যে চিরদিন চলে থাকে একদম মন থেকে বুঝে ফেলো, কাউকে বলবো না, কারো কাছে যাবো না, আল্লাহর জন্য বসো, আল্লাহ জানেন বস বসো। হ্যাঁ, মরা আসলে ধারণা হতে দিচ্ছেন, আসলে সেটা একটা হাদিস রসুল পাক সাল্লাল্লাহু মানুষ যে জিকির করে আল্লাহ, বন্দেগী করলে আল্লাহ ফেরেশতা দেখেন এবং লেখেন, যারা লেখে তাদেরকে কেরামত কাতিবিন বলা হয়, হাফাজ হও বলে, কি কথা বলতে। কিন্তু কোন আল্লাহর কোন বান্দা এতটা আল্লাহর জিকির করেন, এতটা আল্লাহর প্রতি স্মরণ এবং ধ্যানে অন্তর দ্বারা মগ্ন থাকে যে কেরামত কাতিবিনটা বুঝতে পারে না, যে পান খবরই রাখে না। যে জিকির মানুষ প্রকাশ্য করে মানুষের বা ফেরেস তারাই অন্তত ত্যাগ করে, তার চেয়ে অনেক দাম ওই জিকির যে জিকির অন্তর দ্বারা এমন ভাবে করছে ফেরেস তাও ত্যাগ হয়ে গেছে। কেন বলবেন এই কার উপর পাওনা থাকে, হক থাকলে আমার উপর দাঁড়াবো, এখন ওই লোকগুলো দাঁড়ায় যাবে যারা হৃদয় দিয়া কাল দিয়া আল্লাহর জিকির করছিল এমন ভাবে যে ফেরেস তারা জানতো না, দাঁড়ায় গেলে তখন কেরামত কাতিবিন ভাববেন এদের আমল তো সব আমার কাছে একটু কাটা কাটা পাক্কা চূড়ান্ত ভাবে সুনির্মিত এবং রোগ করা আছে। দাঁড়ায় কোনো হুজুররা ব্যাপার কি ফেরেস আল্লাহ পাক যেন আরো মনোবার তাদেরকে দেখলেই বলবেন হ্যাঁ ফেরেস অনেক বড় পুরস্কার, বিরাট বড় মর্যাদা, বিরাট বড় সম্মান আল্লাহ পাক তাদেরকে দান করে। কিভাবে কথা বলছেন তাই আমল করি ভাই, কাজ করি কাজ করি, যখন যে যে কাজের ট্রাক পড়ে সে কাজের ছুটি, শীতকালে স্মৃতি মজা, তখন যদি গরম হয় হট্ট ভোর ছুটি হয়ে যায়, হ্যাঁ ব্যবহার কিরে আমার তো 90 বছর বয়স এই কাণ্ড আমি দেখি, পুরানা ঘোড়াদের কথা একটু ভারী ভারী দেখি, তেমন বয়স আসি আমি কোনদিন দেখি নাই, একদিন দেখছিলাম আর তো জানতে পারি না কি কথা বলছেন, শীতের কালে গরম পড়লে বোঝা যাবে, হ্যাঁ আবার গরমের দিনে শীত পড়লে আবারই এটা কি ব্যাপার, দুনিয়াই বদলে গেছে, এটা আবার কি হলো, কি কথা বলছেন, কাঁঠাল গাছে আন্দোলনে মানুষ প্রেসার হবে কিনা, যেখানে যেটা শোভা পায় সেটা হলির মজাও হয়, সুন্দরও লাগে। হ্যাঁ, নামাজের সময় নামাজ করলেই মজা, এটি সম্মান, না করলে অশান্তি, পেরেশানি, ভেদবৃতি, আধা গজ, হ্যাঁ, পালা, মুসিবত। নামাজের সময় একজন লোক মসজিদে দৌড়েছে, যে নামাজ করতে যায় তার শান্তি লাগে, সে যা করে মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, জন্মতের দিকে সে দৌড়াতে থাকে। আর যারা তাকে দেখে তাদের অন্তরে ইজ্জত পেতে হয়, সম্মান পেতে হয়, গ্রহণযোগ্যতা পেতে হয়, নির্ভর যোগ্যতা পেতে হয়। যদি সাক্ষী দরকার হয় আর কতজনের নিয়ে খারাপ করছে, এর যদি নামাজি তিন গা সুন্দর তাদের চেহারা এবং পোশাক হলো লোক পাওয়া দুইজন আর না হয় কেউ দাঁড়াতে থাকি, এই যে দুজন মানুষ আছে ইনাদেরকে বলে, ওনারা যদি বলে যে আমি আসামি, আমি আসামি, আমার শাস্তি দেন, আর ইনারা যদি বলে যে না এই উপোস করে নেই, সেটা আপনারা করে দেন। কি হাজি সাহেবরা, মুরব্বীরা, ইমাম সাহেবরা কি বলেন আপনার, না এটা তারা তো এরকম কিছু বলেনি, আমরা তো ছিলাম কেন কথা, কি কথা বলেন আমার ভাই, যে নাকি আল্লাহকে ডাকে, আল্লাহর কথায় সাড়া দেয়, আল্লাহর সামনে মাথা হতে পারে, আল্লাহর কসম সারা দুনিয়াতে সে ইজ্জত ভালো পেয়ে যায়, সারা পৃথিবীটাকে সম্মান করতে বাধ্য হয়। আর একটি দর্শক আর ভগবত বুঝি দর্শক ভালো হয় ভিন্ন ইন্স হার পৃথি, আল্লাহর সামনে যে কাঁপতে থাকে, আল্লাহর কসম দুনিয়ার যেখানে যায় সে মানুষ দুনিয়ার মানুষ তাকে দেখে কাঁপতে থাকে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনীন রোমের দূত মদিনা চলে যাচ্ছে, জিজ্ঞাসা করছে কোন জায়গায় তুমি, লোকজন দেখাইছে ওইদিকে যাও, ওখানে আসার দিন ও পাহাড় নাই, হ্যাঁ কেউ নাই, কুমির বাহিনী নাই, আর্মি নাই, কিছুই নাই। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকই পরিহিত ছিলেন, রোমের দূত ওনার চেহারার উপর নজর পড়তেই কাঁপতে থাকে, এবং সে হতবা যে আমি এত বড় পরাশক্তি দূত হইয়া কম্পিত কি কারণ, অথচ দুনিয়ার যেখানে যায় আমার সহ্য বীর্য আমার মুক্তি দেখলে সকল ঘর কাঁপতে থাকে, কিন্তু আমি এখানে ঘর কাঁপতেছি কোন কারণে। মাওলানা জয়ন্ত ভূমি রহমতুল্লাহ তাআলা বলেন, হায় বন্দে হক আজকে ইয়াল হালক নিজ, হায় বন্দে হক বন্দে সাহেব হালক নিজ, লুঙ্গি বাবার কারণে তুমি ভয় পাও নাই, ভক্তিত হও নাই, এই লুঙ্গি বাবার সঙ্গে আর জমিনের মালিক মহান আল্লাহ, সেই কারণে তোমাকে এভাবে কাঁপতে থাকতে হবে। আল্লাহর শক্তি, আল্লাহর সহ্য বীর্য, আল্লাহর কাহার্য, আল্লাহর মহত্ব তোমাকে এভাবে প্রভাবিত করতেছে। মুসলিম সৈন্যরা দরিয়ার কিনারা করছে, হাজার দেখলেন যে দরিয়া দরিয়ার উপরে খ্রিস্টানরা দরিয়া অতিক্রম করবে কিভাবে, তিনি বললেন যে হে আল্লাহ আপনি মূসা আলাইহিস সালামের জন্য দরিয়ার বিতরিত রাস্তা দিয়েছিলেন, সেই দরিয়াটি অতিক্রম করে গেছেন, আমরা শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসার শত্রুদের সঙ্গে ওই পারে আমাদের যুদ্ধ হবে, কোনো নৌকা নাই, কোনো জাহাজ নাই, এই দরিয়াকে আপনি আমাদের জন্য রাস্তা হবে। ফের তিনি সৈন্যদেরকে নির্দেশ করলেন, ঘোড়া নিয়া ছাপায় করো, ঘোড়া নিয়া ছাপায় করলেন, ঘোড়া ভাবাইতে ভাবাইতে দরিয়া উত্তম করতে শুরু করলো, তোমার জনগণের দরকার নাই, আল্লাহর সঙ্গে সম্পর্কের বল দরকার, আল্লাহর সঙ্গে ভালোবাসার বল দরকার, আল্লাহর সঙ্গে মত হওয়ার বল দরকার, এই বল সারা দুনিয়াতে সর্বত্র তোমাকে প্রবল বানাবে, বিজয়ী বানাবে, অবশ্যই বানাবে। ইমান এবং ইসলাম সম্পর্কে কায়দা হলো ইজাস্তামা ইতারাকা ভাইলা তারাকা ইজে তামাহা,
যেখানে শুধু কোরআন হাদিসে ইমানের কথা উল্লেখিত হয় এর মানে পুরো ইমানি এবং ইসলাম জিতে এই কথা বলবেন বা ইসলাম উল্লেখ হলে পুরো ইসলাম ইমান জিতে তোমরা বিশ্বের সর্বত্র সর্বোচ্চ সম্মানের আসনে অধিষ্ঠিত থাকবে যদি তোমার অন্তর আত্মা তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার জীবন তোমার কর্ম তোমার চরিত্র সব কিছু ইমানের রঙে আল্লাহর মর্জির রঙে রঞ্জিত থাকে সেই কথার উপর তুমি অটল থাকে দুনিয়ার যেখানে যাবে তোমার ইজ্জত হবেই হবে তোমার সম্মান হবেই হবে মানে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহর অনুগত এবং বাধ্যগত থাকবে শান্তি আরাম ইজ্জত সম্মান নিরাপত্তার সাথে সারা দুনিয়া দেশে ঘুরতে থাকবে চলতে থাকবে তো কাঁঠাল গাছে কাঁঠাল হলে দেখতে মজা খাইতে মজা বিলাইতে মজা হ্যাঁ আর যদি কাঁঠাল গাছে আম ধরে অথবা দেবাস অনুরূপভাবে শীতকালে শীতই মজা গরমের দিনে গরমই মজা মাথার মধ্যে গরম হয় হ্যাঁ বর্ষাকালে বর্ষাই হয় না সব করে শান্তি ব্যাপার কি দোয়া করে বন্ধু দোয়া করে বর্ষা হয় একটা দোয়া আমার প্রিয় বন্ধু আল্লাহ পাকের নিজাম এত সুন্দর এত আকর্ষণীয় এত করুণাঙ্কর এতটা যুক্তিপূর্ণ এতটা আশ্চর্যজনক এতটা বিস্ময়কর এতটা নয়নকারা এতটা মনোলোভা এতটা মোহনীয় এতটা রোভনীয় এতটা পছন্দনীয় যে আল্লাহ পাক যেটা যেখানে সেট করছেন সেটাই সুন্দর সেটাই দামি সেটাই মূল্যবান সেটাই সম্পূর্ণ সঠিক সেটা চূড়ান্ত সেটা যুক্তিযুক্ত সেটাই বড় ফল কোন সন্দেহ নেই অতএব আল্লাহ নামাজ পড়তে বলতে পাঠ করতো নামাজ পড়লে মজা এতেই শান্তি এতেই আরাম এটাই সেটিং এটাই ফিটিং এটাই চমৎকার এটাই সাফল্য এটাই সম্মান এটাই মর্যাদা এটাই মহাসম্মান মহামর্যাদা মহাসাফল্য যেখানে যেটা আমাদের সামনে পেশ করছেন সেটাই সুন্দর রোজা রমজানের দিনে রোজা রাখলেই মোল্লা কি ভাই রমজানের দিনে রোজা রাখলে মজা কি না আর যেগুলি রোজা না রাখলে চুরের মধ্যে ঘুরা লাগে খালি খালি চুরের মধ্যে ঘুরা লাগে খালি সামনে দেখলে আগে দিকে বলেন হ্যাঁ যে দেশের মানুষ সবাই মশালা ইমানওয়ালা ইসলামওয়ালা আমলওয়ালা মাওলাওয়ালা জান্নাতওয়ালা জান্নাত মুখিতাওয়ালা জান্নাতের চিন্তাওয়ালা জান্নাতের মিজাজওয়ালা জান্নাতের পিপাসাওয়ালা জান্নাতের নেশাওয়ালা তাদের সামনে বেরোজা লোকরা ঘুরতে সময় চুরের মতো থাকে লাগে কিনা হ্যাঁ পকেট মারের মতো ঘুরে লাগে তাহলে এদিক ওদিক ঘুরতে হয় পকেট মারতে লোক পকেট মারে কোন দিক পালাবে রাস্তা পালা করে রোজা না রেখে এরকম করে সারি লাগে রোজার মৌসুমে রোজা রাখলেই বোঝা তাতেই আরাম তাতেই সাপ তাতেই সম্মান কি কথা বলেন রোজার দিনে রোজা ভালো লাগে না তার আমি মৌসুমে তার আমি পড়লেই বোঝা তার আমি বাদ দিয়া ঘুরা ঘুরিতে কোনো মজা নেই পাস করতে গেলে লম্বা হয়ে ঘুমায় থাকার মধ্যে কি মজা তাওয়া করলেই মজা কাবাকে দেখলেই মজা সাফা মারবার গেলেই মজা মিজাজে যখন থাকার সময় কেউ ওই সময় যদি কেউ গিয়ে আরাধায় বসে থাকে পুরো মজা মিজাজে লম্বা হওয়ার সময় মিজাজে থাকার সময়